Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin. Amma ba'd. Fa'a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa sahbika ya Habiballah. Assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa sahbika ya Nurallah. প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আবার উপস্থিত হলাম মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান সোনালী যুগ নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা এই অনুষ্ঠানে আপনাদেরকে সোনালী যুগের সোনালী গল্প বলে থাকি, যে গল্পগুলোর মাধ্যমে আমাদের জীবনের অনেক নসিহত অর্জন হয়। আমরা যদি এই গল্পগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনগুলো সোনালী রঙে রঙিন হয়ে যাবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। জি হা, বর্ণিত রয়েছে, মা জালাসা কৌমুন মজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফিহি ওয়া লাম ইউসাল্লু আলা নাবিয়িহিম ইল্লা কানা আলাইহিম তিরাতান ফা ইন শাআ আযাবাহুম ওয়া ইন শাআ গাফারা লাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসে যেখানে না সে আল্লাহ পাকের জিকির করে আর না নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তবে কিয়ামতের দিন ওই মজলিস তার জন্য অনুশোচনার কারণ হবে। সুতরাং যদি আল্লাহ পাক চান তাকে আযাব দিবেন এবং যদি চান ক্ষমা করে দিবেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যখনই কোনো মজলিসে বসবো, কোনো মজলিসে বসার সৌভাগ্য অর্জন হবে, তখন আমরা ইনশাআল্লাহ মজলিসে বসার পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নিব ইনশাআল্লাহ। এতে আমাদের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হবে, আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে এবং এই মজলিস কিয়ামতের ময়দানে আমাদের অনুশোচনার কারণ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে আমরা এমন একজন আল্লাহওয়ালার আলোচনা শ্রবণ করব যার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি তাআলা। তিনি একজন খোদাবিরু আল্লাহওয়ালা মুত্তাকি, অনেক বড় দরজার ওলি ছিলেন। আসুন আমরা তার কিছু ঘটনা শ্রবণ করি। মোহাম্মদ ইবনু আলী তার পিতার সূত্রে বর্ণনা করেন, যখন হজ্জের সময় আসত তখন মারভ শহরে বসবাসরত আবদুল্লাহ ইবনুল মুবারকের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবগুলো তার কাছে আগমন করত এবং এসে বলতো, হে আবু মোহাম্মদ, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইকে সম্বোধন করে বলতো, হে আবু মুবারক, হজের সময় ঘনিয়ে এসেছে, হজের সফরে আপনি আমাদেরকে আপনার সফর সঙ্গী হিসেবে রাখবেন, আমাদেরকেও আপনার সফর সঙ্গী বানিয়ে নিন। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা তখন তাদেরকে বলতেন, তোমাদের হজের সফরের যাবতীয় যে খরচ রয়েছে এগুলো আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি তাদের সকলের খরচগুলো নিয়ে একটি সিন্দুকে রেখে সিন্দুকটিতে ভালোভাবে তালা লাগিয়ে দিতেন। তারপর তাদেরকে নিয়ে মর্ব থেকে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করতেন, অর্থাৎ মর্ব থেকে বাগদাদ যেতেন, বাগদাদ থেকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মনোয়ারার উদ্দেশ্যে রওনা দিতেন। এ সফরে তিনি তাদের পিছনে বিপুল পরিমাণের অর্থ ব্যয় করতেন, যারা হজের মুসাফির সফরকারী আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা, তাদের পিছনে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলাই নিজের পকেট থেকে নিজের ব্যক্তিগত অনেক টাকা ব্যয় করতেন, উন্নত খাবার খাওয়াতেন এবং উত্তম পোশাক পরিধান করাতেন। এরপর সবাইকে চমৎকার সাজে সজ্জিত করে তাদেরকে সাথে নিয়ে বাগদাদ থেকে মদিনার পথে যাত্রা করতেন। মদিনায় পৌঁছে তিনি তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করতেন, তোমাদের পরিবারের লোকজন মদিনা থেকে তাদের জন্য কী কী জিনিসপত্র নিয়ে যেতে বলেছে। তারা সবাই যার যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের লোকজন যে যা কিছু নিয়ে যেতে বলেছে তা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলাকে বলতেন, আমার পরিবারে ইমুক লোক এই জিনিসটা নিয়ে যেতে বলেছে, অমুক লোক এই জিনিসগুলো নিয়ে যেতে বলেছে। এভাবে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ তাআলাই তাদের সবার জন্য মদিনা থেকে জিনিসপত্র সামগ্রী ক্রয় করে দিতেন, কিনে দিতেন। এরপর তাদেরকে নিয়ে মদিনা থেকে মক্কার পথে যাত্রা করতেন। মক্কায় পৌঁছে হজের কার্যক্রম কমপ্লিট করে সম্পন্ন করে তিনি তাদের সবার উদ্দেশ্যে বলতেন, তোমাদের পরিবারের লোকজন কে কার জন্য কী নিয়ে যেতে বলেছে। তারা আবার পূর্বের ন্যায় যেভাবে মদিনার মধ্যে বলেছে, মক্কা তো ঠিক তদ্রূপ বলে আমাকে এই এই জিনিসগুলো নিয়ে যেতে বলেছে। আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলাই মদিনার মতো মক্কাতেও তাদের জন্য অনেক সামগ্রী ক্রয় করে তিনি সেগুলো তাদেরকে দিয়ে দিতেন। এবং অতঃপর তিনি মক্কা থেকে বের হয়ে তাদের নিয়ে নিজ মাতৃভূমি নিজ জন্মস্থান মারবের উদ্দেশ্যে রওনা হতেন। মারব শহর পৌঁছার আগ পর্যন্ত এভাবেই তিনি তাদের পিছনে পূর্বের ন্যায় অসংখ্য অর্থ ব্যয় করতেন। এরপর মারবে পৌঁছে আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলাই নিজ অর্থায়নে তাদের ঘরবাড়িগুলো সুসজ্জিত করে দিত। অতঃপর মারবে পৌঁছে তিনি তিন দিন পর তিনি তাদের জন্য বিশাল একটি ভোজের আয়োজন করতেন, খাবারের আয়োজন করতেন এবং প্রত্যেককে ওই ভোজের মধ্যে নতুন নতুন কাপড় উপহার দিতেন। এসব অনুষ্ঠান শেষ করে তিনি যেই সিন্ধুকে তার ভাই বন্ধু আত্মীয় স্বজনের যেই টাকাগুলো রেখেছিল তা আবার তাদের নিকট ফিরিয়ে দিতেন। বর্ণনাকারী বলেন, আমি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলাই এর খাদেমের মুখে শুনেছি, তিনি তার জীবনের শেষ সফর থেকে ফিরে এসে একটি বিশাল বড় ভোজের আয়োজন করেন, খাবারের আয়োজন করেন, অনুষ্ঠান করেন। সেই ভোজে অতিথিদের সামনে 25টি অনেক বড় বড় বৃহত্তর খাবারের দস্তরখানায় ফালুদা পরিবেশন করা হয়েছিল। একবার তিনি ফুজাইল ইবনে আয়াজকে বলেছিলেন, যদি আপনি এবং আপনার সাথীবৃন্দ না থাকতেন তবে আমি ব্যবসা বাণিজ্য করতাম না। বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ ইবনে মুবারক প্রতি বছর অভাবী ও অভাবগ্রস্ত লোকদের মাঝে 100,000 টাকা 100,000 দিরহাম বিতরণ করতেন। শুধু তাই নয়, প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আরও কয়েকটি ঘটনা শ্রবণ করে নিই। মোহাম্মদ ইবনু ঈসা বর্ণনা করেন, আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলাই প্রায় সময় তার সুস নগরীতে গমন করতেন। গমন পথে রাকা নগরীতে পৌঁছে একটি সরাইলখানায় যাত্রা বিরতি করতেন। তখন একজন যুবক বিভিন্ন সমস্যা ও প্রয়োজন নিয়ে তার কাছে আসত, আর তিনিও তার সব কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তার প্রয়োজনগুলো মিটিয়ে দিতেন, মিটানোর চেষ্টা করতেন। এমনই করে এক সফরে তিনি রাখা শহরে গেলেন, কিন্তু যুবকটির দেখা পেলেন না। এদিকে তিনি তখন তাড়াহুড়ার মধ্যে ছিলেন, তাই যুবকটির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার তেমন সুযোগ হয়নি। ফলে তিনি তার কাফেলার সঙ্গে রাখা শহর পরিত্যাগ করলেন, ছাড়লেন, সফর সঙ্গীদের সাথে রাখা ছেড়ে অন্যত্র চলে গেলেন। পরবর্তী সফর থেকে ফেরার পথে পুনরায় রাখা শহরে সফর যাত্রা বিরতি হলো। তিনি লোকদের কাছে ওই ছেলেটির কথা জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন। লোকেরা বলল, সে যৌনক ব্যক্তির থেকে ঋণ নিয়েছিল, একজন ব্যক্তি থেকে ঋণ নিয়েছিল, কিন্তু সময় মতো তা পরিশোধ করতে না পারায় এখন কারাগারে বন্দী। তিনি জানতে চাইলেন তার ঋণের পরিমাণ কত। লোকেরা বলল, 20,000 দিরহাম। তিনি তখন লোকদের কাছে পাওনাদার লোকটির ঠিকানা জানতে চাইলেন। ঠিকানা পেয়ে এক রাতে তিনি গোপনে ওই লোকটির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন এবং তার সামনে 20,000 দিনার ওজন করে অতঃপর তাকে সেগুলো প্রদান করলেন এবং বললেন, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, যতদিন আমি আবদুল্লাহ বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমি যে আপনাকে এই যুবকের ঋণের টাকা পরিশোধ করেছি তা আপনি কাউকে বলতে পারবেন না, তা কাউকে বলবেন না। বর্ণনাকারী বলেন, পরের দিন সকালে যুবকটি কারাগার থেকে মুক্তি পেল। এদিকে শেষ রাতেই আবদুল্লাহ ইবনে মোবারক রাকা শহর ছেড়ে নিজ গন্তব্য পথে বেরিয়ে পড়েছিলেন। লোকেরা তখন যুবকটিকে জানালো, আবদুল্লাহ ইবনে মোবারক এখানেই ছিলেন, তিনি তোমার কথা বারবার স্মরণ করছিলেন, জিজ্ঞেস করছিলেন, তোমার খোঁজ খবর নিচ্ছিলেন, আজ ভোর রাতেই তিনি এখান থেকে চলে গেছেন। যুবক তখন সাক্ষাতের আশায় আবদুল্লাহ ইবনে মোবারকের পিছু পিছু ছুটতে লাগলো, পিছু নিল এবং রাকা শহর থেকেই 2 কিংবা 3 মাইল দূরত্বে গিয়ে তাকে পেয়ে গেল, আবদুল্লাহ ইবনে মোবারকের সাক্ষাৎ পেয়ে গেল। আবদুল্লাহ ইবনে মোবারক বলতে লাগলো, যুবক তুমি কোথায় ছিলে? সরাইখানায় তোমাকে দেখলাম না তো। যুবক বলতে লাগলো, আমি এক লোক থেকে ঋণ নিয়েছিলাম, সময় মতো তা পরিশোধ করতে না পারায় এতদিন আমি কারাগারে বন্দী ছিলাম। আবদুল্লাহ ইবনে মোবারক, তাহলে সেখান থেকে মুক্তি পেলে কিভাবে? যুবক, এক লোক এসে আমার সব ঋণ পরিশোধ করে দিয়েছে, আমি জানি না সে কে, কি তার পরিচয়। আবদুল্লাহ ইবনে মোবারক বলল, যুবক আল্লাহর শুকর আদায় করো যে তিনি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন। বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ ইবনে মোবারক মৃত্যু অবধি কেউ এ গোপন ঘটনা সম্পর্কে জানতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি তাআলাই, যিনি প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় মানুষকে সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহ পাক আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহি তাআলার মাধ্যমে অনেক ঋণগ্রস্ত মানুষের ঋণ পরিশোধ করিয়েছেন। জি হা, যা আপনারা কিছুক্ষণ পূর্বেই শুনলেন, এক অভাবগ্রস্ত যুবকের ঋণ উনি কীভাবে পরিশোধ করে দিয়েছেন, গোপনে পরিশোধ করেছেন, ওই যুবক পর্যন্ত জানতে পারেনি, আশেপাশের কোনো লোক জানতে পারেনি, 20,000 দিরহাম কে পরিশোধ করেছে। আমরাও যখন আল্লাহর রাস্তায় দান করব, সদকা করব, আমরা চেষ্টা করব গোপনে সদকা করার জন্য, আর সদকার অনেক ফজিলত রয়েছে, জি হ্যাঁ, আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে প্রিয় জিনির সৎকার কথা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে সদকা করার উৎসাহ প্রদান করেছেন। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান নিজেদের জান মাল সব কিছু আল্লাহর রাস্তায় রাসুলের কদমের মধ্যে উৎসর্গ করে দিয়েছেন। জি হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক বড় একজন দানবীর ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ব্যবসায়িক ছিলেন, কিন্তু আল্লাহর রাস্তায় দান করতে 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 নিজের সব কিছু নিয়ে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। এমনিভাবে উমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর রাস্তায় সাদকা করার বিষয়ে অসংখ্য ঘটনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও গোপনে এবং প্রকাশ্যে শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য সাদকা করার তৌফিক দান করুক। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আমাদের আশেপাশে আমাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা অভাবগ্রস্ত, যারা বিভিন্ন পেরেশানির মধ্যে রয়েছে, অভাবের মধ্যে রয়েছে। কতই না উত্তম হতো যদি আমরাও আমাদের সালফে সালেহীনদেরকে অনুসরণ করে গোপনে গিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করে দিতে পারতাম। আমরাও যদি শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য গোপনে গোপনে তাদের সাহায্য করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণের গোপনে সাদকা করার তৌফিক দান করুক। আসুন আমরা সোনালী যুগের আরেকটি গল্প শ্রবণ করি। জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা বলেন, একবার আমি সিরিয়ার আলাকা পর্বতে ভ্রমণ করছিলাম। হঠাৎ সেখানে পশমের জুব্বা পরিহিত তিনজন লোককে দেখতে পেলাম। তাদের প্রত্যেকের হাতে ছিল একটি করে ছোট ব্যাগ এবং ভর দেওয়ার একটি লাঠি। আমাকে দেখে তারা একজন আরেকজনকে বলল, চলো আমরা আবুল ফয়েজ জুন্নুনের সঙ্গে গিয়ে কথা বলি। এরপর তারা আমার কাছে এসে প্রথমে আমাকে সালাম দিল। আমি তাদের সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাদের আগমন কোথায় থেকে হয়েছে? তাদের মধ্য থেকে একজন উত্তর দিল, বন্ধুত্ব ভালোবাসার বাগান থেকে। আমি জিজ্ঞেস করলাম, কার মাধ্যমে আপনারা এখানে সেখানে গিয়েছেন? আরেকজন উত্তর দিল, মহান দাতা আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে। আমি জিজ্ঞেস করলাম, সে বাগানে আপনারা কি করছেন? তৃতীয়জন উত্তর দিল, আমরা সেখানে ওয়াজদের পেয়ালা থেকে পানি পান করছি। আমি জানতে চাইলাম, এ কাজে কোন জিনিস আপনাদেরকে সহযোগিতা করেছে? আরেকজন উত্তর দিল, মাহবুব তথা আল্লাহ তাআলাকে পাওয়ার তাড়নায় সৃষ্ট আমাদের মুজাহাদার দীর্ঘশ্বাস এবং অক্লান্ত প্রচেষ্টার অশ্রু, যার ফলে ওয়াজদের পেয়ালা থেকে পানি পান করার বদৌলতে আমাদের অন্তর থেকে গাফলতি ও উদাসীনতা আধার অদৃশ্য হয়ে গিয়েছে। এরপর তারা আমাকে ইঙ্গিত করে একে অপরকে বলল, এ তো জুনুন মিসরি, যিনি সব সময় আল্লাহর মহাব্বত সম্পর্কে কথা বলে থাকেন। একথা বলার সঙ্গে সঙ্গে হঠাৎ আমাদের উপর দিয়ে এক প্রবল বাতাস বয়ে গেল এবং আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম আমাদের সামনে নানা রকম সুস্বাদু খাবার সুসজ্জিত একটি দস্তরখান বিছিয়ে দেওয়া হলো। এত খাবার আমি আমার জীবনে কখনো দেখিনি। দস্তরখানা এত পরিমাণ খাবার ছিল, এত পর্যাপ্ত খাবার ছিল। জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন, এত খাবার আমি আমার জীবনেও দেখিনি। আমি তখন তাদেরকে বললাম, সুবহানাল্লাহ, আপনারা আল্লাহর ওলি, দেখুন আল্লাহ তাআলা আপনাদের জন্য কি মেহমানদারির ব্যবস্থা করেছেন। তারা বলল, জুন্নুন, আমরা নই, বরং আল্লাহর ওলি তো হলেন আপনি। আমি বললাম, নিজেকে আল্লাহর ওলি বলতে আমার ভীষণ লজ্জা হয়। আমার কথা শুনে তারা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আমি তাদের বললাম, দয়া করে আপনারা আমাকে একটি উপদেশ দিন এবং আমার জন্য একটি বিশেষ দোয়া করুন। একথা বলতে না বলতে হঠাৎ আলাকা পর্বত বেয়ে কয়েকজন যুবক নিচে নেমে এলো। প্রথমে সালাম দিল, অতঃপর এই তিনজন আল্লাহওয়ালা যুবককে লক্ষ্য করে বলল, ভাইরা আমার, তোমরা এই অলস ও অকর্ম জুন্নুনের সঙ্গে এত কি কথা বলছো, যে সত্য কথায় সায় দেয় না এবং তা মেনে নেয় না। এরপর তারা সকলেই মিলে দস্তরখানে বসে সেখান থেকে খাবার আরম্ভ করে দিলেন, কিন্তু একবারের জন্য তারা আমাকে তাদের সঙ্গে খেতে বললেন না, বসতে বললেন না, ডাকলেন না। তারা তখন আমাকে বলল, জুনুন জেনে রাখো তোমার ইয়াকিন খুবই দুর্বল, হকের এই ভূমিতে তুমি কেন এসেছ? এরপর তারা খাওয়া শেষ করে সেখান থেকে চলে গেল আর আমি সেখানেই পড়ে রইলাম। প্রিয় ইসলামী বেড়া, এই আল্লাহর ওলিদের মহাব্বত বড় সম্পর্ক, আল্লাহর ওলিদের মহাব্বত বড় ভালোবাসা, পরস্পর একজন আরেকজনকে রেসপেক্ট করা, সম্মান দেখানো, নিজের থেকে অন্যকে বড় মনে করা। সুবহানাল্লাহ, আজ তো আমরা নিজেকেই বড় মনে করি, আমি বড়, আমার মধ্যে যোগ্যতা রয়েছে, আমি এটা করতে পারি, ওইটা করতে পারি। কিন্তু ওনারা নিজেকে বলি ভাবতে বলতে লজ্জাবোধ করতেন, নিজের ওসিলায় নিজের জন্য যে খাবারগুলো আসলো এগুলো অন্যের ওসিলা, অন্যের খাবার হিসেবে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। আরেকটি জিনিস আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম, যখনই আমাদের কারো সাথে সাক্ষাৎ হয় আমরা প্রথমে সালাম প্রদান করব। আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের মতো দৌলত দান করেছে, আমাদের প্রতিটি কাজ প্রতিটি কর্ম আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নত অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তরিকা পথ মত অনুযায়ী হওয়া উচিত। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুন্নত হচ্ছে যখন কোনো মুসলমান পরস্পর সাক্ষাৎ করবে, দেখা হবে, সালাম দেওয়া। যা আমরা এই ঘটনা থেকে জানতে পারলাম, জুনুন মিসরি রহমতুল্লাহি তাআলা যখন প্রথম তিনজন ওলির সাথে সাক্ষাৎ করেছে, ওনারা জুনুন মিসরি রহমতুল্লাহি তাআলাকে সালাম করেছেন। এরপরে যখন আবার কয়েকজন যুবক পাহাড় থেকে নেমে এসেছে, তারাও সর্বপ্রথম সালাম দিয়েছে। আমরাও যখন কারোর সাথে সাক্ষাৎ হবে তখন সর্বপ্রথম তাকে সালাম দেব। সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাম প্রদান করে আল্লাহ পাক তার উপর 90টি রহমত নাজিল করেন, এবং কি যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার থেকে মুক্ত থাকে। আমাদের উচিত যখনই কারোর সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, হোক পরিচিত হোক অপরিচিত মুসলমান ভাই, আমরা তাকে সালাম দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুন্নত, সালাম প্রদান করা এবং মানুষকে খাবার খাওয়ানোর তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল বাংলার সঙ্গে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।